জনাব ইশফাক ইলাহী চৌধুরী, আপনি জানেন কাবুলে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে বছর শেষ হওয়ার মাত্র দুই বা তিন দিন আগে। কাবুলের একটি শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠান চলাকালে হামলা হয়েছে এবং 41 জন মারা যাওয়ার খবর এ পর্যন্ত পাওয়া গেছে। প্রশ্ন হচ্ছে যে মানে বছর শেষ হওয়ার আগে এই হামলার দায় স্বীকার করেছে আইএস, এবং এর আগেও আফগানিস্তানে বড় একটি হামলার ঘটনার দায় আইএস স্বীকার করেছিল। তো আফগানিস্তানের সিকিউরিটি অবস্থা সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি এই ঘটনার পরে।
আফগানিস্তানে সিকিউরিটি সিচুয়েশন তো মাঝখানে বেশ ভালোই মনে হচ্ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে যে তালেবান যত না তার থেকে বেশি আইএস আইএস এর আক্রমণ গুলো আমরা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে যেটা ঘটলো যে শিয়া সম্প্রদায়ের কোন কেন্দ্রে যে আক্রমণ, এটা কমপ্লিটলি ওই আইএস এর মতাদর্শী কোন জঙ্গি সংগঠনের কাজ বলেই মনে হচ্ছে। আমরা জানেন 2017 সালে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইএস এর একটা বিরাট তারা তাদের বলবো যে ভাঙ্গন হয়েছে, এই জন্য যে একটা তথাকথিত রাষ্ট্রের যে ঘোষণা দিয়েছিল খেলাফত রাষ্ট্র, সে রাষ্ট্র এখন আর এক্সিস্টেন্সে নাই, এবং তাদেরকে বলাই হয়েছে যে তারা যেন বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, যেখানে তাদের সমর্থন আছে সেখানে যেন সেখান থেকে তারা যেন অ্যাকশনে যায়। এবং আফগানিস্তান দুঃখজনক ভাবে এখানে একটা একটা বহিঃশক্তি সেখানে কাজ করছে, সেটা হচ্ছে পাকিস্তানের কিছু সংখ্যক ধর্মীয় গোষ্ঠী এবং সেনাবাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা তাদের একটা নীরব এবং আমি বলবো সরব সমর্থন এই এইসব জঙ্গি সংগঠনের পক্ষে আছে। যতদিন পর্যন্ত পাকিস্তান এই ভালো তালিবান এবং খারাপ তালিবান আখ্যা দিয়ে যারা আফগানিস্তানে অভিযান করছে তাদেরকে সমর্থন করবে, ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হবে না। অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন বর্তমান প্রশাসন খুব কঠোরভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এবং আফগানিস্তানেও শক্তি বৃদ্ধি হয়েছে। তা সত্ত্বেও আমি বলবো যে মূল অ্যাড্রেসটা যতক্ষণ পর্যন্ত না এই সন্ত্রাসী গোষ্ঠী একটা আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে সরবরাহ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্পূর্ণভাবে দমন করা যাবে না। এখানে আমি মনে করি পাকিস্তান, আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট রোল আছে, এবং বিশেষ করে পাকিস্তানের রাজনৈতিক শক্তি গুলোকে তাদের মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটাকে তাদেরকে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে যে যদি পাকিস্তানের নিরাপত্তার স্বার্থেই তাদের উচিত এই ধরনের সমর্থন বন্ধ করা। তবে বিশ্বব্যাপী আমরা এই ধরনের বিভিন্ন অঞ্চলে হয়তো আক্রমণ দেখতে পাবো, কিন্তু আশার কথা হচ্ছে যে যে ধরনের 2014 থেকে যে ধরনের আমরা বিস্তার লক্ষ্য করেছিলাম সে ধরনের বিস্তার হয়তো আগামীতে হবে না, কারণ জনসমর্থন, কোন সরকারের সমর্থন এবং গ্রাসরুট লেভেলে কোন সমর্থন ছাড়া কোন সংগঠন দীর্ঘদিন টিকে থাকতে পারে না, এবং সেটাই প্রমাণ হয়েছে। আমার মনে হয় আমরা আইএস এর অন্তিম সময় আমরা দেখতে পাবো, যদি না আমরা আমাদের ইয়েকে মানে সতর্কতাকে লোয়ার করি, এবং একই সঙ্গে আমি মনে করি যে একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার যেটা চালানো উচিত সেটা চলতে থাকবে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে মুসলমান দেশগুলোতে, যাতে আইএস এর আইএস অথবা এই যে ধর্মান্ধ কোন জঙ্গি গোষ্ঠী যেন বিস্তার লাভ না করতে পারে সে ব্যাপারে আমাদেরকে যথেষ্ট পদক্ষেপ নিতে হবে।
আচ্ছা, আইএস এর সৃষ্টি তো হয়েছিল মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায়, সিরিয়া এবং ইরাকেই তাদের মানে কয়েকটি শহরে তাদের দখলে ছিল, যেগুলো পুনরুদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ওই স্থানীয় বাহিনী। এখন আইএস যে বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় তাদের ঘাঁটি বিস্তার করছে তার অংশ হিসেবেই কিন্তু এই আফগানিস্তানে তাদের মোটামুটি শক্তিশালী একটি ঘাঁটি হয়েছে। তো আমরা একসময় ভেবেছিলাম যে আফগানিস্তানে তালিবান এবং অন্যান্য যেসব সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের সঙ্গে একটা স্বার্থের দ্বন্দ্ব আইএস এর হবে, সেটা হয়তো হয়েছে, কিন্তু তারপরেও একের পর এক এই দুর্ঘটনাগুলো বা হামলাগুলোর দায় তারা নিচ্ছে। তো এতে করে মানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ যারা আছে তাদের মানে ঝুঁকি কতটা আইএস এর?
আমি মনে করি যে পাকিস্তানের পাকিস্তান আফগানিস্তানের যে অবস্থা সেটা একটা চরম নৈরাজ্যজনক, কারণ যেটা আমি বললাম যে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের একটা রাজনৈতিক সমর্থন আছে, তাদের সমর্থনে বেশ কিছু রাজনৈতিক দলও আছে এবং সেনাবাহিনীর অংশও তারা সমর্থন করছে, কিন্তু সেই অবস্থা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান ভারতে নেই। তা সত্ত্বেও আমি বলবো যে বিশেষ করে বাংলাদেশের যেটা যে জঙ্গি উৎপাদনটা বন্ধ না করা পর্যন্ত কিন্তু আমরা মানে ইয়ে করতে পারছি না, আশ্বস্ত হতে পারছি না, এবং সেই জঙ্গি উৎপাদনের বেশ কিছু উপাদান আমাদের সমাজে এবং রাষ্ট্রীয় রাজনৈতিক পর্যায়ে রয়ে গেছে, এবং সেই সব উপাদানগুলো আমরা জানি যে তারা এই ধরনের উপাদান যদি থাকে তাহলে প্রথমত ধর্মান্ধ রাজনৈতিক সংগঠন গড়ে উঠে সেখান থেকে জঙ্গি উৎপাদন হয়। তো আমরা যদিও আমি মনে করি যে এখন আমাদের বাংলাদেশ বিশেষ করে আমরা একটা স্টেজে গেছি যখন হয়তো বিক্ষিপ্ত কিছু হতে পারে, কিন্তু সংঘবদ্ধ আক্রমণ এবং সংঘবদ্ধ কোন জঙ্গি সংগঠনের শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা আমি আপাতত পাচ্ছি না, তবে দীর্ঘমেয়াদী আমাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে।
আচ্ছা, আর একটি বিষয় শেষ প্রশ্ন আপনাকে যেটি করছি, এই আইএস এর উত্থানের পর থেকে এ পর্যন্ত আইএস নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক বিশ্লেষক অনেক গবেষক বইও পর্যন্ত লিখেছেন। কিছুদিন আগে একটি বইয়ের প্রকাশনা উৎসবে আমি গিয়েছিলাম, আইএস আমেরিকান একজন লেখক, তো তিনি যেটি বললেন যে আইএস এর বিস্তারের এখন প্রধান উৎস হচ্ছে অনলাইন, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে তাদের আইডিওলজি ছড়াচ্ছে, এবং যুদ্ধক্ষেত্রের চেয়ে এখন আমাদেরকে যুদ্ধক্ষেত্রে তাদের সঙ্গে যুদ্ধে পরাজিত করার চেয়ে আমাদেরকে নজর দিতে হবে অনলাইনে তাদেরকে কাউন্টার আইডিওলজি
আদর্শগত পরিবর্তন না আসে তাহলেই কিন্তু এইসব সুযোগ তারা গ্রহণ করবে। তারা একটা অল্টারনেট একটা যে বিশ্ব তাদের বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে উপস্থাপন করছে, যেখানে একটা চিরস্থায়ী শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে একটা তারা তাদেরকে প্রলোভন দিচ্ছে, সেটা কিন্তু তার বিরুদ্ধে আমাদেরকে সমাজে একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে। সেটা না হলে কিন্তু ওই যে উৎপাদন বন্ধ করা যাবে না, এবং সেটা অনলাইন হতে পারে, সেটা অফলাইন বিভিন্ন ধর্মীয় সংগঠন বা গোপন আস্তানার মাধ্যমে তাদের ইয়ে হতে পারে। এবং আরেকটা বিরাট জিনিস যেটা আনফরচুনেটলি বাংলাদেশে হচ্ছে যে আমরা অনেক তাদেরকে অ্যারেস্ট করছি বা ইয়ে করছি, কিন্তু তাদের যে আমরা জেলখানায় রাখছি কিন্তু সেখানে কিন্তু আরো বেশি এক্সপোজার তাদের হচ্ছে, কারণ সেখানে তাদের নিজেদের সংগঠন তারা গড়ে তুলছে এবং একসময় তারা বেরিয়ে এসে সমাজে আবার সেই একই ভাবধারা প্রচার করছে। তাদেরকে ডিরেডিকালাইজেশন বা তাদের যে একটা কোন ধরনের ট্রেনিং, এই ধরনের একটা যে প্রচেষ্টা সরকারের তরফ থেকে হওয়া উচিত বা বিভিন্ন দেশে, সেখানে কিন্তু আমরা মনে হয় চিকিৎসা ওইরকম দিচ্ছি না।
আইএস এর আইডিওলজি, আইএস শুধু নয়, সব জঙ্গি সংগঠনই তাদের আদর্শ ছড়ায় হচ্ছে দুর্বল জায়গাগুলোতে। তো আমাদের দেশে এই মুহূর্তে রোহিঙ্গা সংকট যেটি, সেখানে একটি দুর্বল
রোহিঙ্গা সংকট আছে, দারিদ্র আছে সমাজে,
এই সব জায়গায় কতটা ঝুঁকির
অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করতে হবে, যদি প্রচেষ্টা আছে, কিন্তু এখনো মানে আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই ব্যাপারে দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা করতে হবে, এটা এখানে কোনো ধরনের ছাড় দিলে চলবে না।
অসংখ্য ধন্যবাদ এয়ার কমান্ডার ইশফাক ইলাহী চৌধুরী, আপনাকে ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।